বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 10 আগস্ট, 26 শ্রাবণ এবং ফার্সি 19 মুরদাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরাকে অনুষ্ঠেয় আঞ্চলিক দেশগুলোর শীর্ষ সম্মেলনের গুরুত্ব এবং বাংলাদেশে করোনার সংক্রমণ ও টিকা নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে নিয়মিত পরিবেশনা কারবালার শাশ্বত বিপ্লব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক আলোচনা দর্পণ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ম্যাক্রনের সঙ্গে রাইসির ফোনালাপ, যে কোনো আলোচনায় ইরানি জাতির অধিকার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ। পারস্য উপসাগরমুখী বিপজ্জনক অভিযানে ইহুদিবাদী সাবমেরিন ইসরায়েল সফরে যাচ্ছেন সিআইএ পরিচালক। বাংলাদেশে টেলিফোনে আড়ি পাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোনালাপের ঘটনা তদন্তের দাবিতে হাইকোর্টে রিট। জম্মু কাশ্মীরকে স্বতন্ত্র রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপির দাবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন যে কোনো আলোচনাই তার দেশের জনগণের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে ইব্রাহিম রাইসি একথা বলেন। ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থ এবং ভিয়েনা ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনার বিষয়েও কথা বলেন। ইব্রাহিম রাইসি আমেরিকার পক্ষ থেকে পরমাণু সমঝোতা বারবার লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিনীরা সুস্পষ্টভাবে প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। ফোনালাপে তিনি পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সদিচ্ছার অভাবের কথাও তুলে ধরেন। ইব্রাহিম রাইসি জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতা অনুসারে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোকে তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে। ফোনালাপে ইমানুয়েল ম্যাক্রন ইরানি প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। এ সময় তিনি তার সফলতাও কামনা করেন। এছাড়া তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য দুপক্ষের মধ্যে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানান। ইহুদিবাদী ইসরায়েলের একটি সাবমেরিন লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে। সাবমেরিনটি বাবুল মানদেব প্রণালী পার হয়ে পারস্য উপসাগরের দিকে রওনা দিতে পারে এবং ধারণা করা হচ্ছে তার সম্ভাব্য লক্ষ্য ইরান। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে ইসরায়েলের ডলফিন ক্লাসের একটি সাবমেরিন সুয়েজ খাল দিয়ে গত বুধবার 4 আগস্ট গোপনে লোহিত সাগরে প্রবেশ করেছে। ইসরায়েলের দুটি ডিস্ট্রয়ারও একই দিনে সুয়েজ খাল পার হয়েছে। ধারণা করা হচ্ছে ডিস্ট্রয়ার দুটি ইসরায়েলের সাবমেরিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। চলতি মাসে ওমান সাগরের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাঙ্কারে হামলার পর তেল আবিব এই পদক্ষেপ নিয়েছে। ওই হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েল ও তার পশ্চিমা মিত্র ব্রিটেন এবং আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করেছে। তেহরান এ অভিযোগ চরমভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষী অভিযানের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এর মধ্যে রয়েছেন আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের সাবেক সামরিক অ্যাটাচে জেনারেল আমোস ইয়াদলিন। তিনি পারস্য উপসাগরে ইরানের সঙ্গে কোনো দ্বন্দ্বে না জড়াতে জোরালোভাবে তেল আবিবকে নিরুৎসাহিত করেছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরে ইরানের একচ্ছত্র সামরিক আধিপত্য রয়েছে। ইসরায়েলের সাবেক ওই সামরিক কর্মকর্তা ইরানের ড্রোন শক্তি এবং ক্ষেপণাস্ত্র শক্তির কথা উল্লেখ করেছেন। উদাহরণ হিসেবে তিনি ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা তুলে ধরেন। এদিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান বিল বার্নস আজ ইহুদিবাদী ইসরায়েল সফরে যাচ্ছেন। এ সফরে তিনি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া সহ দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে এসব বৈঠকে বার্নস ইরান ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর বিল বার্নস সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং এটিই তার প্রথম ইসরায়েল সফর। মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারাও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনকে বিশেষ গুরুত্ব দিয়ে সিআইএ গোয়েন্দা প্রধানের সঙ্গে আলোচনা করতে চান। এক্সিওস এক রিপোর্টে জানিয়েছে, সিআইএ পরিচালকদের সঙ্গে বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করবেন। তারা সিআইএ পরিচালকের কাছ থেকে ইরানের ব্যাপারে জো বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বেশি শুনতে চান। এছাড়া 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা সম্পর্কেও ইসরায়েলি কর্মকর্তারা বিশেষভাবে জানতে আগ্রহী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেসির কমান্ডার মেজর জেনারেল হুসেইন বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের পতন একটি বাস্তবতা এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরায়েলের পতন শুধুমাত্র কোনো আকাঙ্ক্ষা নয়। গতকাল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালার সঙ্গে রাজধানী তেহরানে আলাদা বৈঠকে মন্তব্য করেন। ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকে জেনারেল হোসেইন সালামি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিজয় অর্জনের জন্য তাদেরকে অভিনন্দন জানান। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের আগে যেসব যুদ্ধ হয়েছে তার সঙ্গে গত মে মাসের যুদ্ধের তুলনা করে বলেন, এ যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন ছিল এবং ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। ফিলিস্তিনি যোদ্ধারা অত্যন্ত শক্তিশালী অবস্থানে ছিলেন এবং তারা সামরিক বিজয় অর্জন করেছেন। জেনারেল সালামি আরও বলেন, একমাত্র শক্তি অনমনীয় ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, এজন্যই ফিলিস্তিনিদের শক্তিশালী করার কৌশল নেওয়া হয়েছে যা কখনোই থামবে না। বৈঠকে ফিলিস্তিনি নেতারা প্রতি ইরানের পক্ষ থেকে চূড়ান্ত সমর্থন দেওয়ার জন্য তেহরানের প্রশংসা করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে টেলিফোনে আড়িপাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। এ সম্পর্কে ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে টেলিফোনে আড়িপাতা প্রতিরোধ এবং ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। এর আগে এই দর্জন আইনজীবী ফোন আলাপে আড়ি পাতা প্রতিরোধে আইন অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গৃহীত পদক্ষেপ জানতে চেয়ে গত 22 জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে আইনি নোটিশ পাঠান। এই নোটিশের জবাব না পেয়ে এই 10 আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ মঙ্গলবার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। এই রিটে 2013 থেকে 2021 সাল পর্যন্ত 20টি আড়ি পাতার ঘটনার উল্লেখ করা হয়। রিটে বলা হয়, সংবিধানের 43তম অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ অধিকার সংবিধান কর্তৃক নিশ্চিত করা হয়েছে। এদিকে 2001 সালের 16 এপ্রিল প্রণীত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 30 চ ধারা অনুসারে টেলিযোগাযোগের একান্ততা রক্ষার বিষয়টি নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 71 ধারা অনুযায়ী আড়িপাতা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে দোষী ব্যক্তি 2 বছরের কারাদণ্ড অথবা অনধিক 5 কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এ ধরনের ফোনালাপ ফাঁসের ঘটনা অহরহই ঘটছে, অথচ কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে কারো বিরুদ্ধে এরকম কোনো মামলা রুজু করেনি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন সহ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেতুর নিচ দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে বলে জানান তিনি। আজ দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিকল্প পথে ভারী যান নিয়ে ফেরি চলবে, আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল সন্ধ্যায় পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আঘাত হানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি। এ ঘটনায় ফেরির মাস্টার ও সুকানিকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। এর আগে গত 23 জুলাই সকাল 10টার দিকে পদ্মা সেতুর 7 নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহজালাল। ভারতের কংগ্রেস দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা পুনর্বহাল করার দাবি জানিয়েছেন। তিনি আজ শ্রীনগরে এ দাবি জানান। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা পুনর্বহাল করার দাবি জানিয়েছেন। তিনি আজ মঙ্গলবার শ্রীনগরে এ সংক্রান্ত মন্তব্য করেন। রাহুল গান্ধী আজ জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সহ সেখানে অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন পরিচালনা করার দাবি জানিয়েছেন। রাহুল গান্ধী বিরোধীদের কণ্ঠ দমন করার জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, আমরা পেগাসাস স্পাইওয়ার ইস্যু এবং জম্মু কাশ্মীর ইস্যু উত্থাপন করেছি, কিন্তু আমাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরি জনগণের সঙ্গে নিজের আবেগ যুক্ত করে রাহুল বলেন, আমার মধ্যেও কিছুটা কাশ্মীরিয়াত আছে। রাহুল বলেন, গুলাম নবী আজাদজি আমাকে সংসদে কাশ্মীর ইস্যু উত্থাপন করতে বলেছিলেন, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই বিষয়ে কথা বলতে দেয়া হয়নি। পেগাসাস, দুর্নীতি এবং বেকারত্বের মতো অনেক বিষয় আছে যা আমি উত্থাপন করতে চেয়েছিলাম, কিন্তু কথা বলার সুযোগ দেয়া হয়নি। রাহুল গান্ধী বলেন, আজ এটা শুধু জম্মু কাশ্মীরের নয়, সব প্রতিষ্ঠানের কথা। বিচার বিভাগের মতো রাজ্যসভা ও লোকসভায় হামলা হচ্ছে, মিডিয়া সত্য প্রকাশ করতে পারছে না, তাদেরকে দমন করা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, তারা ভীত। তারা আশঙ্কা করছে যে তারা যদি সত্যি ঘটনা সম্পর্কে রিপোর্ট করে তাহলে তাদের চাকরি হারাতে হবে। রাহুল গান্ধী আজ ক্ষীর ভবানী মন্দির, মীর বাবা হায়দার দরগাহ ও বিখ্যাত হজরত বাল দরগাহে যান। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সমুদ্রে জাহাজ চলাচল ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল একটি বৈঠক হয়েছে। এই বৈঠক এক পর্যায়ে চীন এবং আমেরিকার মধ্যে বাক বিতণ্ডার ক্ষেত্রে পরিণত হয়। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ চীন সাগরে বলদর্পী কৌশল অনুসরণের জন্য চীনকে অভিযুক্ত করেন। জবাবে জাতিসংঘে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত দাই বিং বলেন, মার্কিন তৎপরতার কারণে দক্ষিণ চীন সাগরের শান্তি হুমকির মুখে পড়েছে। গতকালের ভার্চুয়াল বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ চীন সাগরের সংঘাত আন্তর্জাতিক নিরাপত্তা ও বাণিজ্যের উপর মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, চীনের বলদর্পী তৎপরতার কারণে আমেরিকা বিশেষভাবে উদ্বিগ্ন। দক্ষিণ চীন সাগরে সম্পদ আহরণের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোকে চীন ভীত সন্ত্রস্ত করে তুলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে নিন্দা জানিয়ে চীনা উপরাষ্ট্রদূত বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার কোনো অধিকার আমেরিকার নেই। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফ রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাক সরকার চলতি মাসের শেষের দিকে প্রতিবেশী দেশগুলো সহ এর বাইরের কয়েকটি দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়েছে। এ সম্মেলন ইরাকের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরাক সরকার চলতি মাসের শেষের দিকে প্রতিবেশী দেশগুলো সহ আরব এবং এর বাইরে আরও কয়েকটি দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি বাগদাদ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে ইরান, তুরস্ক, সৌদি আরব, কুয়েত, মিশর ও জর্দানকে আমন্ত্রণ জানিয়েছেন। কোনো সূত্র জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ ইউরোপের আরও কয়েকটি দেশের শীর্ষ নেতারাও বাগদাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন। মোস্তফা আল কাজেমি গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব নিয়ে তিনি বাইরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উপর জোর দেন। চলতি মাসের শেষের দিকে বাগদাদে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে যে শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে তাতে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলো অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তবে আসন্ন বাগদাদ সম্মেলনের ব্যাপারে দুই ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। কেউ কেউ মনে করেন, ইরাকের প্রধানমন্ত্রী কাজেমি এ ধরনের শীর্ষ সম্মেলন আয়োজনের মাধ্যমে এ অঞ্চলে ইরাকের অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরাজমান সমস্যাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করছেন, যাতে এর মাধ্যমে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। তাদের মতে, এই সম্মেলনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে এবং বিরাজমান চ্যালেঞ্জ দূরীভূত হবে। ইরাকি সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিশনের সদস্য আমির আল ফেইজ বলেছেন, বাগদাদ সরকার এ অঞ্চলে ইরাকের অবস্থানকে জোরদার করার চেষ্টা করছেন। আবার আরেক পক্ষের মত হচ্ছে, এ ধরনের শীর্ষ সম্মেলন আয়োজন করে ইরাকের সরকার ও জনগণের জন্য বিশেষ কোনো লাভ হবে না। এতে করে কেবলমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি এবং সরকারে তার সমর্থকদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হবে। তাদের মতে, এই মুহূর্তে ইরাকের জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে বিদেশি পুঁজি আকৃষ্ট করা এবং অর্থনৈতিক সাহায্য লাভ করা। তবে পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত ইরাকের পুনর্গঠন খুবই জরুরি। এখনও উগ্রবাদীরা তৎপর রয়েছে, অর্থনৈতিক সংকটও তীব্রতর। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন দেশটির জন্য জরুরি। সে কারণে আসন্ন বাগদাদ সম্মেলন গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে বাংলাদেশে গণটিকা কার্যক্রম চলছে, তবে টিকা কেন্দ্রে ভিড়ে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। বিএনপির অভিযোগ, দেশ ভয়ঙ্কর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে। অন্যদিকে তথ্যমন্ত্রী দাবি, বিএনপি জনস্বার্থ বিরোধী অপপ্রচার চালাচ্ছে। গণটিকা নিয়ে ভুক্তভোগীদের প্রতিক্রিয়া সহ দৃষ্টিপাতের এ পর্যায়ে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে ভয়াবহ করোনা সংক্রমণ মোকাবেলায় গত 7 আগস্ট থেকে 4,600 ইউনিয়ন, 1,054 পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় 433 ওয়ার্ডে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ এই কর্মসূচির চতুর্থ দিনেও টিকাদান কেন্দ্রগুলোতে ছিল টিকাগ্রহণে আগ্রহী 25 বছরের ঊর্ধ্ব বয়সের নারী পুরুষদের উপচে পড়া ভিড়। 3টা-4টা থেকে লাইনে দাঁড়িয়েও বেশিরভাগ মানুষকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।
টিকা নাই, রাতের 4টার সময় 3টার সময় এসে ঘুরে যাই।
3 ধরে আসছি, এর আগে ভোর 5টা বাজে আসছি, তারপরে যে ফিরে গেলাম।
এই অবস্থায় বিরোধী বিএনপি নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, করোনা ভাইরাস মহামারীর নাজুক পরিস্থিতিতে দেশ ভয়ঙ্কর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে। আজ গাজীপুরে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের অযোগ্যতা এবং অপরিপক্কতার কারণে করোনা সারা দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন করোনা রোগী বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অক্সিজেন চাহিদা, বিভিন্ন রকমের ওষুধের চাহিদা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গণটিকার নামে গণ হয়রানি করছে, টিকা কেন্দ্রেই স্বাস্থ্যবিধি নেই, মানুষ বাঁচার জন্য টিকা নিতে গিয়ে আরও বেশি আক্রান্ত হচ্ছে। বিএনপির সমালোচনার জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসান মাহমুদ বলেছেন, করোনার টিকা নিয়ে বিএনপির অপপ্রচার জনস্বার্থ বিরোধী প্রচারণামূলক অপরাধ। তিনি আজ দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও জানান, জনস্বার্থে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এই টিকার বিরুদ্ধে যখন অপপ্রচার হয় সেটা সরকারের বিরুদ্ধে নয়, জনস্বার্থের বিরুদ্ধে হয়। ওদিকে সরকারের অংশীদার জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পরিস্থিতি থেকে মনে হচ্ছে টিকা এবং গণটিকা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই, তাই অপরিকল্পিত এই গণটিকা কর্মসূচি বুবেরাং হতে পারে। গণটিকা কর্মসূচিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় করোনা আরও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে। অনেক অসুস্থ ও বৃদ্ধ মানুষ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নানা হয়রানির শিকার হয়েও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে টিকা পায়নি। তাছাড়া প্রয়োজন অনুযায়ী টিকা সংগ্রহ করতে না পারলে গণটিকা কর্মসূচি আবারও মুখ থুবড়ে পড়তে পারে, এ নিয়ে জনমনে হতাশা বিরাজ করছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে নিয়মিত পরিবেশনা কারবালার শাশ্বত বিপ্লব।
শোকাবহ মহরম,
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এ পর্ব পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আবারও ফিরে এসেছে গভীর শোকাবহ মাস পবিত্র মহরম। এই মাস ইসলামের চিরস্মরণীয় ও ঐতিহাসিক পুনর্জাগরণের মাস এবং এই মাস সবাইকে স্মরণ করিয়ে দেয় ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির বিশ্ববিশ্রুত ইতিহাস। যা কিছু পবিত্র উদ্দেশ্য নিয়ে তথা আন্তরিক চিত্তে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তা চিরস্থায়িত্ব লাভ করে। কারবালার মহাবিপ্লব হচ্ছে এমনই একটি ঐতিহাসিক ও বিশ্বনন্দিত মহাবিপ্লব। এই বিপ্লব অন্যায়, জুলুম, শোষণ এবং অধর্ম ও ক্ষুধাদ্রোহিতার বিরুদ্ধে প্রতিবাদের অনন্ত উদ্দীপনার উৎস। কারবালার ঘটনার একদিকে রয়েছে ব্যাপক পাশবিকতা আর নৃশংসতার তাণ্ডব, যার নেতৃত্বে ও কর্মপ্রবাহে ছিল ক্ষুধাদ্রোহী, জালেম ও পবিত্র ইসলাম ধর্মকে বিকৃতকারী উমায়া গোত্রবাদী মুয়াবিয়া ও ইয়াজিদি গোষ্ঠীর নিকৃষ্টতম ভূমিকা। আর অন্যদিকে ছিল মহানবীর দ্বিতীয় তথা কনিষ্ঠ দৌহিত্র হজরত ইমাম হুসাইনের নেতৃত্বাধীন একদল ইসলাম প্রেমিক মানুষের অতুলনীয় বীরত্ব ও ত্যাগের অনন্য সুন্দর ও কিংবদন্তিতুল্য কাব্যময় কীর্তি তথা ইসলামী জাগরণের উৎকৃষ্টতম ভূমিকা। তাই বিশ্ব ইতিহাসে ও মানব মনের সবচেয়ে গভীরে স্থান পেয়েছে চিরস্মরণীয় এই মহাবিপ্লব।
আবারও ফিরে এসেছে গভীর শোকাবহ মাস পবিত্র মহররম। এই মাস ইসলামের চিরস্মরণীয় ও ঐতিহাসিক পুনর্জাগরণের মাস এবং এই মাস সবাইকে স্মরণ করিয়ে দেয় ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ ও কোরবানির বিশ্ববিস্তৃত ইতিহাস। যা কিছু পবিত্র উদ্দেশ্য নিয়ে তথা আন্তরিক চিত্তে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তা চিরস্থায়িত্ব লাভ করে। কারবালার মহাবিপ্লব হচ্ছে এমনই একটি ঐতিহাসিক ও বিশ্বনন্দিত মহাবিপ্লব। এ বিপ্লব অন্যায়, জুলুম, শোষণ এবং অধর্ম ও ক্ষুধাদ্রোহিতার বিরুদ্ধে প্রতিবাদের অনন্ত উদ্দীপনার উৎস। কারবালার ঘটনার একদিকে রয়েছে ব্যাপক পাশবিকতা আর নৃশংসতার তাণ্ডব, যার নেতৃত্বে ও কর্মপ্রবাহে ছিল ক্ষুধাদ্রোহী, জালিম ও পবিত্র ইসলাম ধর্মকে বিকৃতকারী উমাইয়া গোত্রবাদী মুয়াবিয়া ও ইয়াজিদি গোষ্ঠীর নিকৃষ্টতম ভূমিকা। আর অন্যদিকে ছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দ্বিতীয় তথা কনিষ্ঠ দৌহিত্র হজরত ইমাম হুসাইনের নেতৃত্বাধীন একদল ইসলাম প্রেমিক মানুষের অতুলনীয় বীরত্ব ও ত্যাগের অনন্য সুন্দর ও কিংবদন্তিতুল্য কাব্যময় কীর্তি তথা ইসলামী জাগরণের উৎকৃষ্টতম ভূমিকা। তাই বিশ্ব ইতিহাসে ও মানব মনের সবচেয়ে গভীরে স্থান পেয়েছে চিরস্মরণীয় এই মহাবিপ্লব।
প্রেমের বৃত্ত অঙ্কনের কাটা কম্পাস স্বরূপ হল মহরম মাসের সেই কারবালা ও সেই আশুরা। সেই কারবালাই পরবর্তীকালে জন্ম দিয়েছে তাওয়াবিন আন্দোলন ও মুহাম্মদি মুখতারের বিপ্লব, জন্ম দিয়েছে নফসে জাকিয়া ও ইমাম জায়েদের আন্দোলন। আর এই সব আন্দোলনের পরিণতিতেই ভেসে গেছে জালিম উমায়াদের রাজতন্ত্র এবং জোরদার হয় বিশ্বনবীর পবিত্র আহলে বাইতভুক্ত ইমামদের সাংস্কৃতিক ও রাজনৈতিক নানা আন্দোলন। যুগে যুগে দেশে দেশে নানা ইসলামী জাগরণ ও জুলুম বিরোধী গণবিদ্রোহ, যেমন সার্বেদারান আন্দোলন এবং এমনকি সাম্প্রতিক যুগে সংঘটিত ইরানের ইসলামী বিপ্লবও কারবালার সেই মহাবিপ্লবের কাছে ঋণী। আজকের যুগেও শহীদ নবাব সাফাভি, শহীদ চামরান, শহীদ ইমাদ মুগনিয়া ও সাম্প্রতিক সময়ের শহীদ কাসেম সুলাইমানি ও আবু মাহদি আল মহান্দিসরা সেই আশুরা এবং শাহাদাতের অনুপম সংস্কৃতিরই সুফল। মহরম মাস বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ বহু ঘটনার মাস হলেও কারবালার মহাবিপ্লব ও এই বিপ্লবের মহানায়ক শহীদ সম্রাট হজরত ইমাম হুসাইন আলাইসাল্লাম এবং তার উৎসর্গকৃত প্রাণ সঙ্গীদের শাহাদাতের ঘটনাই এই মাসের সবচেয়ে বড় ঘটনা হিসেবে স্বীকৃত ও সর্বোচ্চ মহিমায় চিরসমুজ্জ্বল। ইসলামের সবচেয়ে মর্মান্তিক ও সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত হিসেবে এক অমর মহা আদর্শ জড়িয়ে আছে এই পবিত্র মাসের সঙ্গে। খোদা প্রেম, আত্মত্যাগ, ন্যায়কামিতা ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামের মতো নানা মহতী চেতনার সর্বোচ্চ প্রকাশ মহরমকে করেছে প্রকৃত খোদাই ধর্ম এবং সভ্যতার সবচেয়ে গৌরবময় পতাকা তুলে ধরার মাস।
মহরম ও কারবালার মহাবিপ্লবকে বুঝতে হলে সবকিছুর আগে ভালোভাবে জানতে হবে প্রকৃত মোহাম্মদী ইসলামের মূল কান্ডারিদের প্রকৃত মর্যাদা এবং বিশেষভাবে হজরত ইমাম হুসাইন আল ইসলামের প্রকৃত পরিচয় ও মর্যাদার স্বরূপ। একই সঙ্গে বুঝতে হবে প্রকৃত মোহাম্মদী ইসলামের বিপরীত পথে চলা পশু শক্তির মূল কুচক্রী ও তাদের কারসাজিগুলোকেও। কারবালার মহাবিপ্লব বিশ্বের সবচেয়ে মর্মান্তিক ঘটনা হিসেবে অবিস্মরণীয়। এই মহাট্রাজেডির পরিবেশ ও পটভূমি লুকিয়ে ছিল আরব গোত্রগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও দ্বন্দ্বের মধ্যে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজে ছিলেন কোরাইশদের মধ্যে সবচেয়ে সম্মানিত গোত্র তথা হাশেমি গোত্রের। হজরত ইব্রাহিম আল ইসলামের বংশধারা হতে আসা এ গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা কাবা ঘরের তত্ত্বাবধায়ক হিসেবে সর্বোচ্চ সম্মানের অধিকারী ছিলেন। মহানবীর দাদা আব্দুল মোতালেব ও পরবর্তীতে আবু তালিব একই কারণে বিশেষ সম্মানের অধিকারী ছিলেন। পরবর্তীকালে মহানবী মহান আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে আরব বিশ্বে সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়েছিলেন। আর মহানবীর পবিত্র আহলে বাইতের সদস্য হজরত আলী আল ইসলাম এবং হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার সন্তান হজরত ইমাম হাসান ও হুসাইনও সর্বোচ্চ সম্মানের অধিকারী হওয়ায় গোত্রবাদী ঈর্ষার আক্রান্ত হয়েছিল অনেক প্রভাবশালী ব্যক্তির। তাই হাশেমি বংশের মোকাবেলায় কোরাইশ বংশের অন্য গোত্রগুলোর মধ্যে এক ধরনের ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক জোরালো হয়ে উঠেছিল, আর এই অবস্থা থেকে সর্বোচ্চ রাজনৈতিক ফায়দা লুটতে সক্ষম হয়েছিল উমাইয়া বংশ।
শ্রোতা ভাই বোনেরা, এই ধারাবাহিকের আগামী পর্বে আমরা পরিচিত হব ইসলামের ইতিহাসের প্রবাদ পুরুষ এবং মোহাম্মদী ইসলামের সবচেয়ে দুর্যোগপূর্ণ মুহূর্তের অনন্য কাণ্ডারি হজরত ইমাম হুসাইনের ব্যক্তিত্ব ও মর্যাদার সঙ্গে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক নিয়মিত পরিবেশনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 10 আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, এভাবে গ্রেপ্তার প্রচারণা নারীর প্রতি দৃষ্টিভঙ্গির নোংরা বহিঃপ্রকাশ, আফরোজা হক রিনা ইত্তেফাক। পরিমনির বাসায় যাতায়াত ছিল এমন কারো তালিকা হচ্ছে না, ডিএমপি কমিশনার প্রথম আলো। দৈনিকটি অন্য একটি খবর, পরিমনি আবারও রিমান্ডে, করোনার চেয়ে দ্বিগুণ মৃত্যু উপসর্গে মানব জমিন। বাংলাদেশে নারী অপরাধ কালের কণ্ঠ। এবার ভারতের শিরোনাম, প্রার্থীর অপরাধ যোগের নথি 48 ঘন্টার মধ্যে জমা দিতে এই সব দলকে নির্দেশ সুপ্রিম কোর্টের, আনন্দবাজার পত্রিকা। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের ফাঁসাচ্ছে পুলিশ, মানবাধিকার কমিশন কোথায়, তোপ কুনালের আজকাল। দেশ জুড়ে এনআরসি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
জনাব সিরাজুল ইসলাম। করোনা ও বন্দর সংকটে পিছিয়েছি, এটি হল দৈনিক আমাদের সময় পত্রিকার একটি শিরোনাম। আর বক্তব্যটি দিয়েছেন বিজিএমই এর সাবেক সভাপতি আব্দুস সালাম মোর্শেদি এমপি। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বিজিএমই এর সাবেক সভাপতি এবং বর্তমানে সংসদ সদস্য সালাম মোর্শেদি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। তিনি যে কথা বলেছেন যে করোনা ভাইরাস এবং বন্দর সংকটের কারণে আমরা ভিয়েতনামের সাথে পিছিয়ে গেছি, অর্থাৎ ভিয়েতনাম আগে চলে গেছে আর আমরা পিছনে, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। গভীর সমুদ্র বন্দর না থাকার কারণে বাংলাদেশ যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে বাংলাদেশের একজন বড় গার্মেন্টস ব্যবসায়ী তার সাথে আলোচনা করেছিলাম, তিনি বিষয়টি খুব পরিষ্কার করেছিলেন। তিনি সেখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছিলেন সেটি হচ্ছে গভীর সমুদ্র বন্দর না থাকার কারণে বিদেশি বড় জাহাজ এসে ভিড়তে পারে না, আমাদের বড় জাহাজ বন্দরে আসতে পারে না, সে কারণে বহু দূরে রাখার ফলে এখান থেকে আবার ছোট ছোট জাহাজে করে পণ্য ওই বড় জাহাজে নিতে হয়। অর্থাৎ একবার ছোট জাহাজে পণ্য তোলা, তার থেকে আনলোড করে বড় জাহাজে আবার পণ্য বোঝাই করা, এই কাজগুলো করতে অনেক বেশি সময় চলে যায়। নির্দিষ্ট সময়ে পণ্য ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে এই গভীর বন্দর একটা বড় সমস্যা। তবে আমি এখানে যে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলতে চাই সেটি হচ্ছে গভীর বন্দর আমাদের নির্মাণ করা হবে, এটি বহুদিন আগের ঘোষণা। সেই ঘোষণার পরে একবার চীন করে, একবার ভারত করে, একবার আমেরিকা এর পিছনে লাগে, এরকম বিভিন্ন দেশ এই গভীর বন্দর করতে চায় এবং এ নিয়ে আমরা মূলত এক ধরনের সংকটে আছি, যার কারণে আমরা গভীর সমুদ্র বন্দর পাচ্ছি না এবং গভীর সমুদ্র বন্দর না পাওয়ার কারণে শুধুমাত্র আমাদের গার্মেন্টস পণ্য নয়, বিভিন্ন রকমের পণ্য সামগ্রী রপ্তানি করার ক্ষেত্রে বড় রকমের জটিলতা তৈরি হয়েছে।
ইহুদিবাদী ইসরায়েলের একটি সাবমেরিন লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে। সাবমেরিনটি বাবুল মানদেব প্রণালী পার হয়ে পারস্য উপসাগরের দিকে রওনা দিতে পারে এবং ধারণা করে হচ্ছে তার সম্ভাব্য লক্ষ্য হচ্ছে ইরান। বড় কোনো ঘটনার আশঙ্কা কি আছে বলে আপনার মনে হয়?
জি, ইহুদিবাদী ইসরায়েলের একটি সাবমেরিন লোহিত সাগরে প্রবেশ করেছে, ভূমধ্য সাগর থেকে সুয়েজ খাল পার হয়ে লোহিত সাগরে এসেছে। লোহিত সাগর থেকে সেই সাবমেরিন বাবুল মানদেব বা বাবুল মানদেব পার হয়ে এইডেন উপসাগর দিয়ে, ওমান উপসাগর দিয়ে ইরানের দিকে যেতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ধারণা প্রকাশ করা হয়েছে। ইরানের দিকে যদি যায় চূড়ান্তভাবে তাহলে একটি আঞ্চলিক সংঘাতের সমূহ সম্ভাবনা রয়েছে। সাবমেরিন যেহেতু পানির নিচে থেকে কাজ করে, সেক্ষেত্রে সে পারস্য উপসাগরে কোথায় যাবে কোথায় যাবে না, এটি নিয়ে নানা রকমের শঙ্কা আশঙ্কা আছে। এই অবস্থায় ইরানও যথেষ্ট সতর্ক এবং তারা তাদের প্রস্তুতির কথা ঘোষণা করে রেখেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে যে ইসরায়েলের ওই সাবমেরিনের সাথে সাথে দুটি ডেস্ট্রয়ার আসছে এবং বলা হচ্ছে যে সম্ভবত ডেস্ট্রয়ার দুটি সাবমেরিনকে স্কোয়াড করে নিয়ে আসছে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং আরও দু একটি আরব দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সবার চেয়ে এগিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ব্যাপারে। পারস্য উপসাগরের কূলে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের অবস্থান, আবার উত্তর পারে অবস্থান ইরানের। এ অবস্থায় ইসরায়েলি সাবমেরিন বা ইসরায়েলের পক্ষ থেকে যদি এমন উস্কানিমূলক কোনো তৎপরতা চালানো হয় তাহলে ইরান তাতে ছাড় দেবে এমন ভাবার কোনো কারণ নেই।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। প্রার্থীর অপরাধ যোগের নথি 48 ঘন্টার মধ্যে জমা দিতে সব দলকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজনীতিকে অপরাধ মুক্ত করতে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার ভোট প্রার্থীদের জমা দিতে হবে অপরাধ যোগের নথি। কোনো ব্যক্তিকে প্রার্থী হিসেবে নির্বাচিত করার 48 ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে সেই প্রার্থীর অপরাধ যোগের নথি জমা দিতে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের নির্দেশ ছাড়া কোনো সাংসদ বা বিধায়কের বিরুদ্ধে চলা মামলা তুলে নেওয়া যাবে না বলেও জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। ক্ষমতার অপপ্রয়োগ বন্ধ করতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশজুড়ে এনআরসি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলার বিধানসভা নির্বাচনের আগে এরাজ্যে দাঁড়িয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, এখনই দেশজুড়ে নাগরিক পঞ্জী অর্থাৎ এনআরসি চালুর কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার সংসদেও নিজেদের পুরনো অবস্থান বজায় রাখল কেন্দ্র। লোকসভায় একে লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়ে দিলেন, এখনই দেশজুড়ে এনআরসি চালু করা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, যার সোজা অর্থ এত হম্বিতম্বির পরও এনআরসি চালু করা নিয়ে সরকার এক পাও এগোয়নি। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের ফাঁসাচ্ছে পুলিশ, মানবাধিকার কমিশন কোথায়? তোপ কুনালের আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ত্রিপুরার পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল কর্মীদের, মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করছে তৃণমূল কর্মী সমর্থকদের। এখন কেন্দ্রীয় মানবাধিকার কমিশন কোথায়? প্রশ্ন তুলে গর্জে উঠলেন কুনাল ঘোষ। টুইটে কুনাল ঘোষ লিখেছেন, খবর আসছে রাত থেকে ত্রিপুরায় আম্বাসা এলাকার তৃণমূল কর্মীদের বাড়ি থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দিয়ে তাণ্ডব চলছে। কুনাল ঘোষ আরও বলেন, ত্রিপুরায় জঙ্গল রাজ চলছে, তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপির গুন্ডারা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। দর্পণ
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আশরাফুর রহমান।
সম্প্রতি ব্রিটেনে অনুষ্ঠিত হয় শিল্পোন্নত সাত জাতি গ্রুপের শীর্ষ বৈঠক। এ বৈঠকে চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা মোকাবেলার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চীনের ওই পরিকল্পনা মোকাবেলার জন্য $35 লাখ কোটি বরাদ্দ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, পাশ্চাত্য কি সত্যিই চীনের ওই পরিকল্পনা মোকাবেলা করতে যাচ্ছে? এ বিষয়ে আমরা আজকের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড এমন একটি পরিকল্পনা যেটি বিশ্বের 60টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করবে। এ পরিকল্পনার আওতায় মূলত দুটি সড়কপথে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে সংযুক্ত হবে চীন। এই সড়কপথের সঙ্গে রেলপথ ও তেলের পাইপলাইনও রয়েছে। সেই সঙ্গে সমুদ্র পথেও, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হবে চীন। বলা হয়ে থাকে প্রাচীন সিল্ক রুটের আধুনিক সংস্করণ এটি। এ পরিকল্পনা অনুযায়ী চীন দুটি ইকোনমিক করিডোর তৈরি করছে, একটি কুনমিং থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত সড়ক ও রেলপথ, আর দ্বিতীয়টি চীনের জিনজিয়াং থেকে পাকিস্তানের বেলুচিস্তানের সমুদ্রবন্দর গাওদার পর্যন্ত রেল ও সড়ক পথ। তবে এই করিডোরের ব্যাপারে ভারতের আপত্তি রয়েছে। 2013 সালে ওয়ান বেল্ট ওয়ান রোড নামের একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর প্রাচ্যের দিকে তিনি বিশেষভাবে নজর দিয়েছেন এবং ওয়াশিংটনের প্রাচ্যনীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন। তবে প্রথম থেকে বিশেষজ্ঞরা যে প্রশ্নটি তুলেছেন তা হচ্ছে, পাশ্চাত্যে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনাকে কিভাবে মোকাবেলা করবে, কিংবা আদৌ কি তারা এক্ষেত্রে সফল হবে। কেননা কোটি কোটি ডলার ব্যয় করে এরই মধ্যে চীন সরকার তাদের ওই বিশাল পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব চীনা পরিকল্পনা মোকাবেলার যে কথা বলছে তাতে জার্মানি ছাড়া ইউরোপের বেশিরভাগ দেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি রয়েছে। এ অবস্থায় চীনের ওই পরিকল্পনা মোকাবেলা এত সহজ নয় বলে অনেকে মনে করছেন।
চীন অনেক বছর ধরে এ অঞ্চলের দেশগুলোকে সঙ্গে নিয়ে ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন সরাসরি হস্তক্ষেপ না করলেও পাশ্চাত্যের দেশগুলো ওই পরিকল্পনা বানচাল করে দেওয়ার জন্য অর্থনৈতিক সহায়তার বিষয়ে প্যাকেজ প্রস্তাব গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন চীনকে বাধা দিতে তাদের পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ব্যাপক আশাবাদী এবং তারা দৃঢ় অবস্থানে রয়েছে। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী চান ব্রিটেন বিশ্বজুড়ে ডলার ও চীনা মুদ্রা ইউয়ান এক্সচেঞ্জের মাধ্যম হিসেবে থাকবে, যাতে আর্থিক লেনদেনের উপর তাদের কর্তৃত্ব বজায় থাকে। এভাবে এ পরিকল্পনার মাধ্যমে সারা বিশ্বে সুষ্ঠুভাবে আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রম সম্পাদন, উন্নত ও মানসম্পন্ন অবকাঠামো তৈরি, দুর্নীতিরোধ, লিঙ্গ সমতা, আর্থিক স্থিতিশীলতা এবং শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করবে বলে পাশ্চাত্যের ধারণা।
এতে কোনো সন্দেহ নেই যে পাশ্চাত্যের ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী যদি উন্নতির ছক কষা হয় তাহলে তা একটি সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ এনে দেবে। বাস্তবতা হচ্ছে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড এর মতো বৃহৎ পরিকল্পনা মোকাবেলার জন্য একদিকে পাশ্চাত্যের যৌথ পদক্ষেপ গ্রহণ, অন্যদিকে একই ধরনের প্রস্তাব দিয়েছে জাপান ও ভারত।
জাপানিরা এর আগেও এ ধরনের প্রস্তাব তুলে ধরেছিল। উদাহরণস্বরূপ আশির দশকে জাপানিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বিরোধে জড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের মোকাবেলায় তারা অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় $50,000 কোটি বরাদ্দ দিয়েছিল। তবে সে সময়ে আশপাশের দেশগুলো জাপানের ওই প্রকল্পের প্রতি সমর্থন দেয়নি। কিন্তু এবার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন এবং চীনের প্রতি বহু দেশের সমর্থন রয়েছে।
2018 সালে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া চীনের ওই পরিকল্পনা মোকাবেলা যাই হোক ত্রিদেশীয় যৌথ পরিকল্পনার আওতায় বিকল্প করিডোর তৈরির কথা ঘোষণা করেছিল। তবে এখন পর্যন্ত তা বাস্তবায়নের মুখ দেখেনি, কারণ কোনো দেশই ওইসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে পারেনি। শেষ পর্যন্ত তারা এ বিষয়টি সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত শিল্পোন্নত সাত জাতি গ্রুপের শীর্ষ বৈঠকে উত্থাপন করে, যাতে অন্য দেশের সমর্থন পাওয়া যায়।
চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনার ব্যাপারে ইরানের অবস্থান কি তা নিয়েও প্রশ্ন রয়েছে। তেহরান মনে করে ভৌগোলিক অবস্থানের কারণে ইরানকে বাদ দিয়ে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়। সেক্ষেত্রে ইরান তার জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। যেহেতু ইরানের সঙ্গে পাশ্চাত্যের আচরণ বৈরী, সে কারণে স্বাভাবিকভাবেই ইরান চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনাকেই অগ্রাধিকার দেবে। তো শ্রোতা বন্ধুরা, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনার সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ম্যাক্রনের সঙ্গে রাইসির ফোন আলাপ, যে কোনো আলোচনায় ইরানি জাতির অধিকার নিশ্চিতের উপর গুরুত্বারোপ। পারস্য উপসাগরমুখী বিপজ্জনক অভিযানে ইহুদিবাদী সাবমেরিন, ইসরায়েল সফরে যাচ্ছেন সিআইএ পরিচালক। বাংলাদেশে টেলিফোনে আড়িপাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোন আলাপের ঘটনা তদন্তের দাবিতে হাইকোর্টে রিট। এবং জম্মু কাশ্মীরকে স্বতন্ত্র রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি। এবারে সবশেষে কয়েকটি খবর। কানাডার এক নাগরিকের বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে চীনের একটি আদালত। মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে কানাডীয় নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গকে 2014 সালে আটক করা হয় এবং মামলার তদন্ত ও শুনানি শেষে 2018 সালে তাকে 15 বছরের কারাদণ্ড দেয়া হয়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফ রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.